ধন্যবাদ আনিস ভাই,
অনেক ধন্যবাদ আনিস। আর আমরা তো শুরু করতে যাব ভারত পাকিস্তান বিরোধ, যেটা উত্তেজনা চলছিল গত কয়েকদিন ধরে, এবং আজকে কিছুটা একটা অনুকূল পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে সেলিম।
হ্যাঁ, কিছুক্ষণ আগে।
তবে তার আগে আমরা শ্রোতাদের জানিয়ে দিই যে আমাদের প্যানেলে কারা রয়েছে।
আমাদের প্যানেলে আছেন দুজন, বাংলাদেশ থেকে একজন, ভারত থেকে একজন। বাংলাদেশ থেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর আমেনা মহসিন। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আর কলকাতা থেকে আবার যোগ দিয়েছেন সুমন ভট্টাচার্য, তিনি একজন সিনিয়র সাংবাদিক। সুমন ভট্টাচার্যও যুক্ত হয়েছেন।
আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় করে যোগ দেওয়ার জন্য। নমস্কার। আর শ্রোতাদের এবং দর্শকদের জানাচ্ছি আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিছুক্ষণ আগেই আপনারা কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর খবরে জেনেছেন যে অভিনন্দন বর্তমানকে পাকিস্তান মুক্তি দিয়েছে, এবং এটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি শুভেচ্ছার নিদর্শন হিসেবে ইমরান খান পার্লামেন্টে বলেছিলেন বৃহস্পতিবার যে যুদ্ধ নয়, আমরা শান্তি চাই, যুদ্ধ যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে। তো তারপরে তিনি ঘোষণা করেছিলেন যে অভিনন্দনকে মুক্তি দেওয়া হবে পার্লামেন্টে। তো
এই বিষয়টি নিয়ে মানুষের, বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং ভারতের তো বটেই, উপমহাদেশের মানুষের প্রবল আগ্রহ, কারণ
দক্ষিণ এশিয়ায় সব জায়গাতেই আছে।
হ্যাঁ, কারণ এই অনুষ্ঠান শুরু করতে না করতে অসংখ্য মানুষ আমাদের ফেসবুকে এবং টেলিফোন লাইনে যোগ দিয়েছেন প্রশ্ন করবার জন্য, কিন্তু তাদের কাছে না গিয়ে আমার মনে হয় প্রথমেই সুমন ভট্টাচার্যকে দিয়ে আগে শুরু করি, যে ইতিমধ্যেই হস্তান্তর হয়েছে যে পাইলট ছিলেন পাকিস্তানে।
অভিনন্দন,
হ্যাঁ অভিনন্দন জানাচ্ছি, এবং আপনি বলবেন সার্বিক অবস্থা কি, এটার প্রতিক্রিয়া কি ভারত জুড়ে?
দেখুন, ভারত জুড়ে এটার তো একটা ভালো প্রতিক্রিয়া রয়েছে। সবাই মনে করছে যে ভারতের তরফ থেকে এটা একটা বড় কূটনৈতিক জয়, কিন্তু ভারতের যেটা বড় প্রশ্ন বা যে প্রশ্নটা ভারত সরকার বারবার সামনে আনতে চাইছে যে এর পরে কি পাকিস্তানের বিরুদ্ধে যেটা মূল অভিযোগ, অর্থাৎ পাকিস্তান বিভিন্ন বিষয়ে সন্ত্রাসবাদীদের মদত দেয়, সেইটা বন্ধ হবে কিনা,
তো সেটা তো এখন মানে অপেক্ষা করতে হবে দুই পক্ষকেই। কারণ আমরা যেমন এর আগেও আলোচনা করেছি যে এবারে দেখা গেছে যে বিভিন্ন দেশ এবং খোদ যুক্তরাষ্ট্র এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নেপথ্যে। আমরা জেনেছি যে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পম্পেও এবং অস্থায়ী নির্বাহী যিনি অস্থায়ী যিনি আছেন প্রতিরক্ষামন্ত্রী সেনান, তিনি নিজেও এবং অন্যান্য কর্মকর্তারাও পাকিস্তান ভারতের সাথে যোগাযোগ করেছিলেন যে এটা যেন নিষ্পত্তি করা হয় এই উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই একটা সমঝোতার মাধ্যমে, এবং কোন যুদ্ধংদেহী মনোভাব যাতে গ্রহণ করা না হয় সেরকমই তাদের মানে অনুরোধ বা আবেদন ছিল। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এক পর্যায়ে বিদেশে থাকলেও তিনি বলেছিলেন যে শান্তিপূর্ণভাবে এই উত্তেজনার সমাধান হবে, সেটা সে বিষয়ে তিনি আশাবাদী। তা এখন হচ্ছে যে দেশের মানুষ, দুই দেশেরই মানুষ, আর আপনি সুমন যেটা বললেন যে পাকিস্তানের মনোভাবটা আগামীতে কি হবে, অনুকূল হবে কিনা, আর কি সুরাহা তারা করতে চায়, এবং সন্ত্রাসবাদ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দেখা যাচ্ছে, শুধু ভারত পাকিস্তান।
আমি শুধু রোকেয়া আপা একটা কথা মনে করিয়ে দিতে চাইব, অনেকেই এটা বলছেন যে এটা ইমরান খানের একটা গুডউইল বা শুভেচ্ছা মেজাজ। আমাদের মাথায় রাখতে হবে 1971 সালে যেদিনকে পাক জেনারেল রিয়াজি আত্মসমর্পণ করেছিলেন, সেদিনকে ভারতের হাতে 71,000 পাকিস্তানি সেনা বন্দী ছিল। তো আরো 70,000 বার পাকিস্তানকে এরকম গুডউইল জেস্টার দেখাতে হবে।
ধন্যবাদ এটা বলার জন্য। হ্যাঁ, অনেকেই সেটা ভাবতেই পারেন, কারণ এটা একদিক একটি ছোট্ট উদাহরণ দিয়ে তো আর সবকিছু মিটমাট করা যায় না, সেটা আমরাও জানি। তো আমি প্রফেসর আমেনা মহসিনের কাছে আসছি।
পাকিস্তানের গত 40 বছরের যা ইতিহাস, বাংলাদেশে পাকিস্তান যা করেছে 71-এর স্বাধীনতা যুদ্ধের সময়, সেগুলো তো কেউ ভুলে যেতে পারবে না।
না, সেটা তো উচিত নয় ভুলে যাওয়া। তো আমি প্রফেসর আমেনা মহসিনের কাছে আসব এ বিষয়ে, তার এই মুহূর্তের বক্তব্য কি?
না দেখুন, আমি ব্যক্তিগতভাবে পুরো ঘটনাটাকে যেভাবে দেখছিলাম, আমার প্রথম থেকে এই পজিশনটা ছিল যে এটা একটা সময় সে ডিএসকেলেট হয়ে যাবে, কারণ আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে এরকম ধরনের বেশ কিছু ঘটনা লক্ষ্য করছি, বাট এবারে তো একটু বেশি পর্যায়ে চলে গেছিল, মাত্রাটা একটু বেশি ছিল। বাট আমার পজিশন এটাই ছিল যে এটা একটা আলটিমেটলি একটা যেটাকে আমরা বলি ওপেন ওয়ার বা একেবারে যুদ্ধ ছড়িয়ে যাবে, সে ধরনের একটা পর্যায়ে যাবে না। সেটা একটা মূল কারণ যে দুটো মানে সামহাও আমাদের মনে হয়, আমি আমার বিশ্লেষণ থেকে আমি যা দেখতে পারি, মানে পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া দে লাভ টু হেট ইচ আদার, এরকম ধরনের একটা পরিস্থিতি আমার মনে হয়। এবং আমি যেটা লক্ষ্য, এটাও আবার লক্ষ্য করি যে একটা লেভেলে কিন্তু পাকিস্তানের আমি দেখি, যেহেতু আমি অনেক ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর সাথে জড়িত আছি, ওমেনস নেটওয়ার্ক এর সাথে জড়িত আছি, যখন এই ঘটনাটা ঘটছিল তখন আমি লক্ষ্য করছিলাম, তখন আমি দেশের বাইরে ছিলাম এবং একটা রিজনাল মিটিং, ওখানে পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে অনেক নারীরা এসেছিল এবং তারা কিন্তু এক ধরনের স্টেটমেন্ট ইস্যু করার চেষ্টা করছিল যেন একটা সমঝোতা হয়। তো ওই জায়গাগুলোতে তারপরে যেহেতু এরা দুটো দেশের মধ্যে মানে ওই যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটিটা আছে, সবকিছু বিশ্লেষণ করেন এবং একটা ট্রেন্ড আপনি যদি অ্যানালিসিস করেন তাহলে কিন্তু ধরা পড়ে। এবং সামনে ভারতে নির্বাচন আছে, ইমরান খানও খুব একটা শক্তিশালী পজিশনে নেই, এগুলোকে আপনি ফ্যাক্টর গুলোকে মাথায় রাখতে আমরা মানে আজ করতে পারছিলাম যেটা এই দিকেই এগিয়ে যাবে।
হ্যাঁ, এটা মানে উত্তেজনাটা বাড়ানো হবে না। এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ ছিল এই কারণে যে পাকিস্তানের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বলা হয় যে পাকিস্তান থেকে শুরু করে সন্ত্রাসবাদ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দক্ষিণ এশিয়া ছড়িয়ে পড়ছে এবং সেটা যুক্তরাষ্ট্রের জন্য তো অবশ্যই, অন্যান্য দেশ যারা আছে আন্তর্জাতিক পর্যায়ে যেসব সংগঠন সংস্থা এবং দেশ আছে শক্তিধর দেশগুলো, এই দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিরোধ সন্ত্রাসবাদে মদত যোগাতে পারে।
আমি আপনার সাথে অবশ্যই একমত যে সেই জায়গাগুলোতে আমার মনে হয়
একজনের প্রশ্ন আমি বলছি। সিদ্ধার্থ ভট্টাচার্য বলেছেন, সারা বিশ্বে জঙ্গি আতুর ঘর পাকিস্তান, অনেকে বুঝতে পারছে এর শেষ কোথায়। এক মিল্টন মিত্র লিখেছেন, পাইলটকে ছেড়ে দেওয়ার মাধ্যমে কি ভারত যুদ্ধ বন্ধ করবে। দুই আর তিন নম্বর প্রশ্ন, আচ্ছা ওনার প্রশ্ন আগে নিয়ে নেই। হ্যালো,
টেলিফোনে যিনি আছেন, হ্যালো হ্যালো
হ্যালো, হ্যাঁ বলুন,
কোন শ্রোতা টেলিফোনে আছেন?
সজল,
হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, নাম কি?
আমি সিলেট জগিয়ন্স থেকে বলছি।
হ্যাঁ বলুন, আপনার নাম কি?
আমার নাম সজল বিশ্বাস। সজল,
আচ্ছা আচ্ছা বলুন।
বলছি কাশ্মীরে যে হামলাটা হয়েছে এটা একদম হিংস্র হামলা, এখানে তো পাকিস্তানের সবকিছুই হাত আছে আমার মনে হয়। পাকিস্তান এটা যদি চায় তাহলে জঙ্গিগুলো দমন করতে পারবে।
আচ্ছা, এর সঙ্গে আরেকজনের প্রশ্ন যুক্ত করি, চারটা প্রশ্ন হবে। নজরুল ইসলাম নাহিদ লিখেছেন, ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে দিল পাকিস্তান, এক্ষেত্রে ভারতীয় পত্রিকা আনন্দবাজার বলছে এটা তাদের আন্তর্জাতিক চাপের তোপে, আসলে এখানে সত্য কি, পাকিস্তানের উদারতা নাকি ভারতের আন্তর্জাতিক চাপ? তিন চারটি প্রশ্ন হয়ে গেছে। প্রফেসর আমেনা মহসিন
এবং সুমন ভট্টাচার্য দুজনেই,
হ্যাঁ দুজনের
কাছে যাব।
আমি আমি প্রথম একটা প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি।
জি
আপনারা তো ওয়াশিংটনে বসে আছেন, আমেরিকা থেকে কথা বলছেন, আমেরিকাকে তার সবচেয়ে মানে যিনি বড় সন্ত্রাসবাদী আমেরিকা থেকে চিহ্নিত করেছিল সেই বিন লাদেনকে কোথা থেকে তুলে হত্যা করতে হয়েছে? সেটা তো পৃথিবীর অন্য কোন দেশ না, সেটা পাকিস্তানের মধ্যে অ্যাবোটাবাদ। ফলে ভারত কি বললো এটা তো এখানে গৌণ বিষয়, গোটা বিশ্ব জানে যে বিশ্বের সন্ত্রাসবাদীরা পাকিস্তানে আশ্রয় পায়, তারা পাকিস্তানেই মদত পায় এবং তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ঝামেলা করে, ফলে এটা ভারতের বিষয় না। আর যদি এটা মানে পাকিস্তানের উদারতা হতো তাহলে আমি ধারাবাহিকভাবে উদাহরণ দিয়ে বলতে পারি, কার্গিল যুদ্ধের সময় আমি নিজে কার্গিল যুদ্ধ কভার করেছি, সেই সময় ভারতের তিনজন পাকিস্তানের কাছে বন্দী ছিল, ক্যাপ্টেন সৌরভ কালিয়া যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, অজয় আহুজা যার কপালে গুলি করা হয়েছিল, আর স্কোয়াড্রন লিডার নচিকেতা যাকে 22 দিন বাদে ফেরত দেওয়া হয়েছিল। এই মুহূর্তে গোটা বিশ্বের জনমত, অবশ্যই রোকে আপা যেটা বলেছেন, আমেরিকার চাপ ছিল পাকিস্তানের উপরে যে কোন ধরনের কোন এমন কিছু করোনা যেটা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, সেই জন্যই পাকিস্তান বাধ্য হয়েছে 48 ঘন্টার মধ্যে ফেরত দিতে। আপনি যদি দেখেন যে অস্ট্রেলিয়া বা ইউরোপের বিভিন্ন দেশও, ফ্রান্সও মাসুদ আজহার, জৈশ-ই-মোহাম্মদ এবং লস্করে তৈবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে চাপ দিচ্ছে। ফলে এটা একটা গোটা বিশ্বের জনমত যে পাকিস্তানে কি হচ্ছে সেটা সংযত করতে হবে। এটা ইমরান খান নিজেও জানেন। ইমরান খান যে আলোচনাটায় শান্তির প্রস্তাব দেন সেখানে তিনি বলেন যে আমাদের দেশে কত সন্ত্রাসবাদী হামলা হচ্ছে আমরা নিজেরা জানি। তো এটা পাকিস্তানের নিজের বিষয় যে পাকিস্তান কিভাবে নিজেকে রেক্টিফাই করবে।
প্রফেসর আমিনুল হোসেন,
না দেখুন, ওনার সাথে আমি একমত। উনি যে কথাটা তুলে ধরলেন যে পাকিস্তানকে কিন্তু তারা কিভাবে সন্ত্রাসবাদকে মোকাবেলা করবে সেটা তাদেরকে অবশ্যই একমত করতে হবে। সন্ত্রাসবাদের যে ইস্যুটা আছে এটা অবশ্যই পাকিস্তানের উপরে একটা মানে চাপ আনতেই হবে। এবং পাকিস্তানের যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিশেষ করে আইএসআইয়ের যে রোল এ ব্যাপারে সেগুলোতে তাকে পাকিস্তানের অবশ্যই এক ধরনের রেস্ট্রেইনিং মানে সেই জিনিসটা আনতে হবে। এবং সেখানে আমার মনে হয় যে পাকিস্তানের সিভিলিয়ান গভর্নমেন্ট গুলো যতটা না পারবে তার চেয়ে বেশি আন্তর্জাতিক চাপটাই তাদের উপরে কাজ করবে সেটা আমি মনে করি। এই কারণে আইএসআই যেভাবে শক্তিশালী হয়েছে সেখানে সিভিলিয়ান গভর্নমেন্ট গুলো কতটুকু অটোনমি আছে সেটা একটা দেখার ব্যাপার থেকে যায়। এবং পাকিস্তানের এই আন্তর্জাতিক চাপ তো ভীষণ ভাবে ছিল। এবং আমি যেটা মানে আবারও জোর দিয়ে বলছি যে এই জায়গা থেকে এই অঞ্চলে স্থিতিশীলতা শান্তি আনার জন্য মানে পুরো এই খুব মানে ক্রিটিক্যালি আমাদেরকে সন্ত্রাসবাদের ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে,
মোটা দাগে জঙ্গিবাদের বিরুদ্ধে করতে হবে।
সেটা আছে। আরেকটি বিষয় যেটা সেলিম সবসময় বলা হয় যে দুটি অত্যন্ত ঘনিষ্ঠ মানে প্রতিবেশী দেশ এবং পরমাণু শক্তিধর দেশ, সুতরাং সেখানে সামান্য কিছু ভুল ত্রুটি হলে একটা বিরাট ভয়ঙ্কর তার পরিণাম হবে
প্রতিবেশীদের উপরে বিশেষ করে। আচ্ছা, তবে
সেই জন্য বোধহয় আরো আন্তর্জাতিক মহলের একটা উদ্বেগ ছিল দারুণ এবারে।
আচ্ছা, আরো একটি প্রশ্ন আছে যেটি আমি বিশেষ করে আমাদের এক শ্রোতা করেছেন সুমন ভট্টাচার্যের কাছে, যেটি সেটি হলো যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশ থেকে করেছেন কাফি নামে একজন, একাত্তরে অবদান ভুলবার নয়, তবে পাকিস্তানের সাথে তাদের বিরোধের কারণে বাংলাদেশ ভারত সীমান্তে কড়া নজরদারির কারণ কি?
বাংলাদেশ মানে ভারতবর্ষকে অন্য সব সীমান্তেই নজরদারি করতে হচ্ছিল। আমি আবার ভারতের মানে ভারতের পরিপ্রেক্ষিতে একবার বলার চেষ্টা করি, যেটা ঢাকা থেকে বিশিষ্ট অধ্যাপিকা বলেছেন যে আপনাদের মাথায় রাখতে হবে যে মানে এর আগে দুবার ভারতের তরফ থেকে উল্লেখযোগ্য পদক্ষেপ দেখানো হয়েছে। একবার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নিজে লাহোরে বাস নিয়ে চলে গেছিলেন, তারপরেই কার্গিল ঘটেছিল। এই যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও নওয়াজ শরীফের নাতনির বিয়ে খেতে চলে গেছিলেন, কিন্তু তারপরেই উড়িতে জঙ্গি হামলায় 12 জন মারা গেছিল। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট মানে পাকিস্তানকে বিশ্বাস করা, কারণ পাকিস্তানের সামরিক বাহিনী কি বলে আর যেটা উনি বললেন আইএসআই কি বলে আর পাকিস্তানের রাজনীতিকরা কি বলে, তিনটে সম্পূর্ণ আলাদা।
তার মানে পাকিস্তানে
এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পাকিস্তান কি চাইছে সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল।
হ্যাঁ, পাকিস্তানের সামরিক বাহিনী আর বেসামরিক সরকার যারা সিভিল সোসাইটি আছেন তারা, সুশীল সমাজ, দেশের মানে জনগণ, এই তাদের মতের এবং তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয়ের কিছু অভাব রয়েছে, সেটা বারবারই পরিলক্ষিত হয় বিভিন্ন ঘটনায়, দেশে এবং বিদেশে পাকিস্তানের বিভিন্ন ঘটনায় তার প্রতিফলন আমরা দেখতে পাই। প্রফেসর আমিনুল হোসেন, সেলিম ফেসবুক থেকে তুমি
ফেসবুকে আসার আগে আমার মনে হয় একজন অনেকক্ষণ লাইনে আছে।
আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ে নিই
প্রশ্নটা।
হ্যালো
হ্যালো
বরিশাল থেকে বলছিলাম, বাংলাদেশ।
জি বলুন।
জি, আমি বলতে চাচ্ছি যে আমাদের এই যে প্রতিবেশী রাষ্ট্র ভারত পাকিস্তান যে এখন বর্তমানে একটা যুদ্ধময় পরিস্থিতি, তো আমরা আমরা এই যুদ্ধ এটা চাই না, প্রতিবেশী রাষ্ট্র, ঠিক আছে?
জি আচ্ছা,
এখানে পাকিস্তান যে সরকার প্রধান ইমরান খান, উনি তো শান্তি প্রস্তাব দিতেছে যে আমরা যুদ্ধ চাই না, তো মোদী সরকার কেন এভাবে যুদ্ধের প্রতি এত আগ্রহ সেটা আমার বোধগম্য না।
সালের পর থেকে
আলোচনার জন্য বসতে চাচ্ছে যে আসেন আমরা আলোচনা করি।
হ্যাঁ,
তো দেখা যাচ্ছে তো মোদী সরকার সেটাকে সে কর্ণপাত করতে,
না মোদী সরকার কর্ণপাত করছে না সেটা নয়, মোদী সরকার বলেছে যে পাকিস্তান যদি জঙ্গিবাদীদের মদত দেওয়া বন্ধ করে তারপর আমরা আলোচনা করব, এই কথাটি পরিষ্কার বলা হয়েছে ভারত।
তবে উনি কোন যুদ্ধ ঘোষণা করেননি। সুমন ভট্টাচার্য আপনি বলুন।
জি জি জি, হ্যাঁ দেখুন, মানে উনি যে প্রশ্নটা তুলছেন যে ভারতের যিনি প্রধানমন্ত্রী হোক, তিনি অটল বিহারী বাজপেয়ী হন, তিনি মনমোহন সিংহ হন, তিনি নরেন্দ্র মোদী হন, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হন বা ইমরান খান হন, তার কথা বিশ্বাস করবেন কি? যখনই বিশ্বাস করা হয়েছে তার এক মাসের মধ্যে এমন কোন ঘটনা ঘটেছে? ধরুন আপনি মনমোহন সিং এর কথা ধরুন, আপনি অটল বিহারী বাজপেয়ী বা নরেন্দ্র মোদীকে যদি বাদ দেন, যদি মনে করেন যে এরা তথাকথিত কট্টরপন্থী হিন্দু দল, মনমোহন সিং তো, মনমোহন সিং তো বিশ্বাস করেছিলেন। তারপরে মুম্বাইয়ের তাজ হোটেলে যখন হামলা ঘটল তখন কি করতে পারতেন মনমোহন সিং? তিনি কি পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা চালাতে পারতেন? যেখানে একটা মুম্বাইয়ের ওরকম একটি হোটেলে অত বিদেশিদের উপর হামলা হলো, এবং সেই হামলার পরে আপনি পাকিস্তানের সঙ্গে কোন ধরনের শান্তি আলোচনা করবেন কি করে? আপনি একটা লোকের সঙ্গে বিশ্বাস করতে চাইছেন, আর সেই লোক কি আপনার বাড়িতে মানে বোম ছুটছে? দুটো তো একসঙ্গে চলতে পারেন না। দেখুন ভারতবর্ষ তো পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, সেই জন্যই বলিউডের সবচেয়ে জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলী খান, যিনি পাকিস্তানের গায়ক, বা আতিফ আসলাম, পাকিস্তানের এত নায়িকাদেরকে নেওয়া হয় বলিউডের সিনেমার জন্য। কিন্তু তা সত্ত্বেও তো দুদেশের মধ্যে এতটা সাংস্কৃতিক যোগাযোগের পরও তো একটার পর একটা জঙ্গি হামলার ঘটনা ঘটে। মানে আপনি নরেন্দ্র মোদী বা অটল বিহারী, নরেন্দ্র মোদী তো যদি মনে হয় যে নরেন্দ্র মোদী কেন আলোচনায় বসতে চাইছেন না, নরেন্দ্র মোদী তো নওয়াজ শরীফের বাড়িতে পৌঁছে গেছিলেন। তিনি রাশিয়া থেকে ফেরার পথে সরাসরি বিমান নিয়ে নওয়াজ শরীফের বাড়িতে পৌঁছে গেছিলেন, তারপরেই উড়িতে জঙ্গি হামলায় 13 জন সেনা মারা গেল। তো আপনি কি করবেন? আপনাকে তো নিজের দেশবাসীর কাছে বলতে হবে যে আমি যাকে বিশ্বাস করছি সে আমাকে বিশ্বাসঘাতকতা করছে।
এখন এখানে একটি প্রশ্ন, হ্যাঁ বলুন,
সরি
না বলুন,
এখানে তো, এবং এটা তো শুধু ভারতের প্রশ্ন না, আপনি যদি ধারাবাহিক ভাবে দেখেন পাকিস্তানের অর্থনীতিতে পাকিস্তানের যুদ্ধাস্ত্রে সবচেয়ে বেশি সাহায্য করেছে আমেরিকা। আমেরিকা তাকে F-16 বেচেছে, সেই আমেরিকাকে কেন বলতে হচ্ছে পাকিস্তান তুমি তোমার জঙ্গি এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে মদত দেওয়া বন্ধ করো? সেই আমেরিকাকে কেন অ্যাবোটাবাদ থেকে বিন লাদেনকে তুলে এনে গুলি করে মারতে হচ্ছে? যদি পাকিস্তান এত শান্তির পক্ষে হতো তাহলে তো একটা ঘটনাও ঘটতো না।
আচ্ছা, যে কাশ্মীরের কথা আপা আমি বলছিলাম যে 1947 এর পর থেকে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে কিছুদিন পরপরই উত্তেজনা হয় এবং এই সাম্প্রতিক এই ঘটনাটিও কাশ্মীর ইস্যু নিয়েই, এবং জয়শী মোহাম্মদ লস্করি তৈবা এই সব জঙ্গিবাদী দলগুলোর সম্পৃক্ততা রয়েছে। তো পাকিস্তান কিন্তু স্বীকার করছে যে হ্যাঁ জঙ্গিবাদী দল জয়শী মোহাম্মদের যে প্রধান মাসুদ আজহার পাকিস্তানেই আছে। তো পাকিস্তান কেন ব্যবস্থা নিচ্ছে না এই এদেরকে
ধরতে পারে কোন ব্যবস্থা নেই? হ্যাঁ সেটাই তো বটে।
আচ্ছা, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, পাকিস্তান এবং ভারতের নেতারা বলছেন যে যার মতো, আবার এই আমি একটি কোট করছি, গতকাল পত্রিকায় বেরিয়েছে, এয়ার ভাইস মার্শাল আরজি কাপুর বলেছেন যে একবার অভিনন্দন ভালোভাবে ফিরে আসুক, তারপর পাকিস্তান এবং ইমরান খানের বক্তব্যের জবাব দেব আমরা। মানে কিছুটা উত্তেজনাকর বক্তব্য মনে হচ্ছে এয়ার ভাইস মার্শালের কথায়। তো এরকম ওই পক্ষ থেকেও বলা হচ্ছে, তো এইভাবে যদি উত্তেজনাকর বা কড়া কথা
দুই পক্ষে যদি কড়া কথা
থাকে তাহলে শান্তিটা আসবে কোত্থেকে?
সেটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। এবং প্রফেসর আমিনুল হোসেন আপনি বলুন যে এই যুদ্ধংদেহী মনোভাব যদি থাকে, হয়তো যুদ্ধ বাঁধবে না কিন্তু যুদ্ধংদেহী মনোভাব অনেক সময় ব্যক্ত করা হয়, তার পিছনে কি কারণ থাকতে পারে?
না দেখুন, এখানে যেটা মানে যে মনোভাবের কথা বলছেন যে অবাক হবার কিছু নেই, কারণ এখানে দুটো দেশকে তারা তাদের একটা পজিশন গুলো নিচ্ছে, এবং যেটা অনেকটা আমরা বলি না যে আমরা রাজনীতিতেও যখন দুটো অপোজিং ফোর্সেস থাকে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিতে থাকে, এবং এটা তাদের হয়তো প্রয়োজন হয় তাদের নিজেদের ডোমেস্টিক ইস্যু, মানে তাদেরও তো একটা কনস্টিটিউয়েন্সি থাকে, সেই জায়গাগুলোতে তো তাদেরকে কথাগুলো তারা সেই অবস্থান থেকেই বলে। আমি একটু ফেরত যেতে যাচ্ছি যে প্রশ্নটা আপনারা তুলেছিলেন কাশ্মীরকে নিয়ে, আমার মনে হয় সেই জায়গাটা একটা ইয়ে থেকেই যাচ্ছে, এবং সেটা মানে এটা মানে কিভাবে ভারত পাকিস্তান তারা এটা এখানে মানে এটা নিয়ে কথা বলবে, মানে এখানে পাকিস্তানের পক্ষ থেকে এটাকে মানে এবং ভারতের পক্ষ থেকে মানে আছে না যে ধরেন ভারতের পারসেপশন হলো যে এটা একটা সেটেলড ইস্যু, কিন্তু পাকিস্তানের পারসেপশন হলো এখানে ডিসপিউটেড আছে, এবং মানে আমি তো এটা আমি পাকিস্তানের পারসেপশন নিয়ে কথা বলছি, আমি এখানে আমার কোনো ব্যক্তিগত মতামত আনছি না। তো আমার সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় এখানে কাশ্মীরের জনগণের মধ্যেও আমরা দেখছি বিভিন্ন ধরনের মানে ভাগ আছে, এবং বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে, ওপিনিয়ন গুলো
শোনা।
তো ওই জায়গাগুলোতে আমার মনে হয় একটা পলিটিক্যাল ডায়ালগের দরকার আছে, এটা কিন্তু একটা রাজনৈতিক সমস্যা, এখানে মিলিটারি সলিউশন হতে পারে না। ওই রাজনৈতিক ভাবে এটা কিভাবে রিজলভ করতে হবে, সেখানে আন্তর্জাতিক মহলের একটা ভূমিকা আছে, পাকিস্তান এবং ইন্ডিয়া তো আছে, আমার মনে হয় এটা তাদের মধ্যে এটা সমাধান করা দরকার, কারণ এটাকেই এক্সকিউজ হিসাবে নিয়ে যে বিভিন্ন পাকিস্তান থেকে যেটা আমরা বারবার দেখছি কাশ্মীর ইস্যু নিয়ে হচ্ছে, এবং এই যে আপনি জৈশে মোহাম্মদ বিভিন্ন ধরনের অর্গানাইজেশন মানে একটা কনটেক্সট তৈরি করে করা হচ্ছে, করে দিচ্ছে এই ধরনের একটা সিচুয়েশন। তো আমার মনে হয় ওই জায়গাগুলোতে ওদের মধ্যে একটা আলাপ আলোচনার প্রয়োজন আছে, আমরা যেটা এরকম ভাবে কন্টিনিউ করতে থাকবে।
আচ্ছা, আমি শ্রোতাদের জানিয়ে দিতে চাই, শ্রোতা দর্শক যারা দেখছেন এবং শুনছেন, আপনাদের যদি কোনো বক্তব্য বা প্রশ্ন থাকে আপনারা সরাসরি স্টুডিওতে টেলিফোন করতে পারেন 2026193062, এখানে টেলিফোন করতে পারেন।
আপনার কাছে তো প্রশ্ন আসছেই আপা, একজন লাইনে আছেন, তার কথা আগে শুনে আসি। হ্যালো
হ্যালো, হ্যাঁ বলুন।
আসলে আমি মোহাম্মদ আব্দুল মাতিন, আমি পাটকেলগাঁদা সাতক্ষীরা থেকে বলছিলাম, আমি একজন ছাত্র অবশ্য সাতক্ষীরা সরকারি কলেজের। আমার প্রশ্ন হচ্ছে যে ভারতীয় বিমান বাহিনীর যে উইং কমান্ডার অভিনন্দন পার্থের যে আসলে পাকিস্তান গত বুধবারে তাদেরকে আটক করছিল, এবং তার একদিন পর বৃহস্পতিবার পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান তিনি তাকে ছেড়ে দেওয়ার প্রয়াস করেছেন, আসলে এই যে সিদ্ধান্তটা ভারত পাকিস্তানের মধ্যে আসলে ভবিষ্যতে পরিকল্পনা কি করতে পারে, এই সিদ্ধান্তটা কেমন দৃষ্টিতে আপনারা দেখছেন?
অভিনন্দনকে তো মুক্তি দেওয়াই হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে। তো সুমন, আপনি কি বলবেন? সুমন ভট্টাচার্য,
আমি একটা ছোট ঘটনার উল্লেখ করি, সেটা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেরিয়েছে। এই অভিনন্দন তো সেই সময় একটি MiG-21 বিমান চালাচ্ছিল, এবং তার সঙ্গে আকাশপথে, আপনি দুই দেশের বক্তব্য যদি শোনেন, আকাশপথে পাকিস্তান বিমান বাহিনীরও একটা সংঘর্ষ হয় এবং পাকিস্তানের একটি F-16 বিমান ভেঙে পড়ে। তো পাকিস্তানের ওই F-16 বিমানটি যিনি চালাচ্ছিলেন উইং কমান্ডার শাহনাজ উদ্দিন, 19 স্কোয়াড্রন শেড দিলেন, তাকে মানে তিনি মানে মানে তিনি ভেঙে পড়ার পর তিনি পাক অধিকৃত কাশ্মীরেই তিনি মানে তিনি নেমে পড়েন প্যারাশুটে, কিন্তু তিনি তাকে ভারতীয় ভেবে সেখানকার লোকজন পিটিয়েই মেরে ফেলে। তো আমি বোঝাতে চাইছি যে এই যে বৈরিতার সম্পর্ক সেটা কত গভীরে রয়েছে। আমরা যতক্ষণ না এই বৈরিতার সম্পর্ক থেকে উত্তরণের চেষ্টা করব, যে একজন বিমান বাহিনী নামলো তাকে পিটিয়ে মেরে ফেলা হলো, অভিনন্দনের তো ভাগ্য ভালো যে অভিনন্দন বেঁচে গেছেন এবং তাকে ফেরত দেওয়া হয়েছে, কিন্তু ততক্ষণ কিন্তু দুই দেশের সম্পর্কের উন্নতি হবে না, এবং দুই দেশের সম্পর্কের উন্নতি না হলে, যেটা আপনাদের মূল প্রশ্ন ছিল যে দুটি পরমাণু শক্তিধর দেশ তারা যদি এরকম মানে মানে এরকম তাদের মধ্যে উত্তেজনা থাকে তাহলে সবসময় বিপদ হবে। আমি একটা বিষয়ে ডিফার করব, সেটা হচ্ছে যে সমস্যাটার মূল কিন্তু কাশ্মীর নয়। দেখুন, ভারতবর্ষকে বোম্বেতে বিস্ফোরণকে মোকাবিলা করতে হয়েছে, ভারতবর্ষকে বৌদ্ধগয়ায় বিস্ফোরণকে মোকাবিলা করতে হয়েছে, ভারতবর্ষকে হায়দ্রাবাদে বিস্ফোরণকে মোকাবিলা করতে হয়েছে, এবং এই সব বিস্ফোরণগুলোই যখন ঘটেছে তখন বিভিন্ন সময় ভারতের সাথে পাকিস্তানের আলোচনা চলছিল, ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছিল, এরকম সময়ও ঘটেছে। ফলে যে মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে, আপনি যার সঙ্গে আলোচনা করছেন সে সেই আলোচনায় কতটা আন্তরিক? দেখুন, আমি যতটুকু ইতিহাসকে জানি বা সমকালীন রাজনীতির প্রসঙ্গে জানি, বাংলাদেশেও তো আজকে যুদ্ধাপরাধীদের বিচার যখন হয় তখন পাকিস্তান থেকে প্রতিবাদ আসে, কারণ বাংলাদেশ সরকার যখন কাউকে ফাঁসি দেয় যুদ্ধাপরাধের জন্য তখন পাকিস্তান বলে না না ও খারাপ লোক ছিল না। তো পাকিস্তানকে প্রথম বুঝতে হবে যে অন্য রাষ্ট্রগুলো যাদেরকে সন্ত্রাসবাদী বা যাকে যুদ্ধাপরাধের জন্য বিচার করছে নিশ্চয়ই তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, এবং সেই অনুযায়ী রেসিপ্রোকেট করতে হবে। যতক্ষণ না পাকিস্তান এই সত্যটাকে উপলব্ধি করছে ততক্ষণ কিন্তু অন্য যে কোনো দেশে, সেটা ভারত হতে পারে, সেটা জার্মানি হতে পারে, সেটা আমেরিকা হতে পারে, সন্দেহের চোখে দেখবে পাকিস্তান।
আচ্ছা, ভারত এবং পাকিস্তানের ভিতরে এই যে মানে এত বছরের দ্বন্দ্ব, ভারত এবং পাকিস্তানের যদি সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব দিক দিয়ে বিবেচনা করা হয় তাহলে কোনোভাবে তুলনাই আসে না। কারণ আমি একটি আর্টিকেল একটু আগে পড়ছিলাম যে ভারত এবং পাকিস্তানের সামরিক তুলনা যদি করা হয় তাতে দেখা যায় যে ভারত হচ্ছে সমরাস্ত্রের দিক দিয়ে বিশ্বের চতুর্থ রাষ্ট্র, আর যেখানে পাকিস্তান হচ্ছে ১৭তম। ভারতের যে পরিমাণে অস্ত্রশস্ত্র এবং অন্যান্য
দেশ হিসাবে তার ভৌগোলিক অবস্থান,
পাকিস্তান তার তুলনায় অনেক একেবারে কম, শুধুমাত্র একটা জায়গাতে একটু মিল আছে, যেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র ভারতেরও আছে পাকিস্তানের আছে, কার কি পরিমাণে আছে এরকম কোন তথ্য নাই, কিন্তু বলা হয়ে থাকে যে পারমাণবিক,
দুটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ।
হ্যাঁ, তো তারপরেও কেন এই মানে বৈরিতা, কেন এই দ্বন্দ্ব, এটা শেষ হচ্ছে না কেন? আপনি বললেন কাশ্মীর ইস্যু মূল নয়, তাহলে ইস্যু কোনটি?
পাকিস্তানের যে পাকিস্তানের রাজনীতির ভেতরে যে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের সাথে সম্পর্ক আছে সেইটা যতক্ষণ না পাকিস্তান রাজনীতির থেকে আলাদা করতে পারবে ততদিন এই বৈরিতাটা থাকবে।
আচ্ছা, একজন
এবং এই এবং এই অভিযোগটা তো শুধু ভারতের নয়, আপনি যদি আফগানিস্তানের ক্ষেত্রে দেখেন, আফগানিস্তানের বর্তমান সরকার এবং আগের সরকারও বারবার বলেছে যে তালিবানদের পেছনে মূল মদত এসছে পাকিস্তান থেকে। তো এটা কিন্তু ভারতের মানে একা ভারতের ক্যাম্পেইন বা ভারতের প্রচার নয়। আপনি যদি আশপাশে ইরান, যেটা পাকিস্তানের আরেকটা প্রতিবেশী দেশ, এক সপ্তাহ আগে ইরানে একটি বিস্ফোরণে 21 জন ইরানের সামরিক বাহিনীর সদস্য মারা গেছে। ইরান পরিষ্কারই বলেছে এটা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা করেছে। তো যদি মানে মানে এটা এটা ইরান বলে, যদি এটা আফগানিস্তান বলে, তাহলে ভারতবর্ষের সমস্যা কতটা ভাবুন।
আচ্ছা, একজন শ্রোতা আছেন, একটু শুনে আসি।
হ্যালো
দীপক চক্রবর্তী।
সেলিম ভাই, ওকে আপা নমস্কার।
নমস্কার, বলুন।
আমি আপনার কথা বলছি, দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড় থেকে।
হ্যাঁ বলুন, আপনার বক্তব্য কি?
আমার বক্তব্য হচ্ছে, আজকে যে আমাদের ঢাকা থেকে একজন আপা আছেন তাদেরকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের উপর বাংলা থেকে একজন আছেন, সে ভারত থেকে আছেন, সেই আমি তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি। তা আমার প্রশ্ন হচ্ছে, আমরা এটা দীর্ঘদিন থেকে শুনে আসছি পাকিস্তান এবং যে ভারত দুজনের বিশাল একটা দ্বন্দ্ব, দ্বন্দ্বের মাঝখান থেকে একটা যুদ্ধ হয়ে গেল। এখন আমাদের একজন পাইলটও ওখানে সেই ভারতবর্ষের পাকিস্তানে আছেন, তো উনি অবশ্যই আজকে কাল যে উনি ছাড়া পাবেন,
ছাড়া পেয়েছেন দীপক, সবশেষে উনি ছাড়া পেয়েছেন। হ্যাঁ,
যুদ্ধের পাশাপাশি এখানে কি ভবিষ্যতে কি কোনো কি, যেমন এদের যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মাঝখান থেকে কোনো কি বাদ নির্মাণ করা হবে, তো এরকম মানে এখানে ঘেরা দেওয়া হবে? যেমন আমরা জানি বাংলাদেশে
আমাদের হাতে কিন্তু সময় নেই, আপনি চট করে বলুন আপনার প্রশ্ন।
আচ্ছা, বুঝতে পেরেছি, যুদ্ধ বন্ধ হবে কিভাবে, এটাই আপনার প্রশ্ন?
এরকম কি পাকিস্তানে কি ঘেরাও কি ব্যবস্থা করা হবে, এবং কি এটা কত নাগাদ? আমার মনে হয় এদের এটা মনে হয় একটা যৌথ হবে,
আমি একটু যুক্ত করি যে এই পাকিস্তান ভারতের টিপিক্যাল যুদ্ধ থামানোর জন্য বিশ্বের কে কি ভূমিকা রাখতে পারে আপনার মতামত?
সময় নেই, প্রফেসর আমিনে মহসিন। পাকিস্তান এবং ভারতের মধ্যে এই যে যুদ্ধংদেহী ভাব সারাক্ষণই লেগে থাকে, দ্বন্দ্ব, দ্বিধার উত্তেজনা, সেটার কি কোনদিন সুরাহা হতে পারে? কিভাবে,
এবং সুরাহা করতে যুক্তরাষ্ট্র বা বহির্বিশ্ব কোনো ভূমিকা নিতে পারে কিনা?
না দেখুন, আমি তো কথাটা উত্তরটা প্রথমেই দিয়েছি যে অনেকগুলো কন্টেনশিয়াস ইস্যুজ আছে, এবং সেটার মধ্যে উনি ধরেন যেটা বলছেন রাইটলি, উনি পয়েন্ট আউট করছেন সন্ত্রাসবাদ একটা বড় সমস্যা আছে, কিন্তু সন্ত্রাসবাদের আগেও তো এই সমস্যাটা ছিল। আমার সন্ত্রাসবাদটাকে যদি ধরি, এটা এটা 80 দশক থেকে আরম্ভ হয়েছে। মানে যেভাবে আমরা এখন দেখছি সন্ত্রাসবাদকে, তার আগে ভিন্ন প্রেক্ষিতে ছিল, ভিন্ন রূপে ছিল। ওই ইস্যুগুলো আমাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন ইস্যুস গুলো আছে। আমি সেখানে মনে করি যে এটা একমাত্র আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।
ধন্যবাদ।
আমি এটা বিশ্বাসও করি যে এটার জন্য সেই পলিটিক্যাল ওয়েলটা হয়তো পলিটিক্যাল লিডারশিপদের আছে, কিন্তু আমি বলছি পাকিস্তানের আইএসআই এর কথা, মিলিটারির কথা, এবং সেখানে আমার মনে হয় বাইরে বিশ্বের বড় রোল আছে এবং ভারতেরও পলিটিক্যাল জেলে সে ব্যাপারগুলো আসে।
প্রফেসর আমিনা মহসিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুমন ভট্টাচার্য, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই সময় দিয়ে থাকার জন্য। আর আপনারা যে মন্তব্য বক্তব্য দিলেন সেগুলো আসলে আমাদের শ্রোতারা নিশ্চয়ই উপকৃত হয়েছে জেনে, তাদের অনেক প্রশ্নের জবাব তাদের মিলেছে, এবং আগামীতে আমরা এইসব বিষয় নিয়ে আরো আলোচনা করব। আজকের আলাপন এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।